হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং বাস্তবে নারীর সামাজিক মর্যাদা। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সাবরিনা। শ্রোতারা যেমনটি শুনলেন, আপনাদের জিজ্ঞাসা এবং আমাদের অতিথি প্যানেলিস্টদের আজকের কল ইন শো হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং বাস্তবে নারীর সামাজিক মর্যাদা। এ সম্পর্কে আপনারা প্রশ্ন করতে চাইলে অনুষ্ঠান চলাকালে 2026193062 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা আমাদের ফেসবুক ফ্যান পেজেও প্রশ্ন করতে পারেন। আজ আমাদের অতিথিরা হচ্ছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। অ্যাডভোকেট সুলতানা কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যা বিভাগের অধ্যাপক বিশিষ্ট গবেষক ডক্টর নেহাল করিম। অধ্যাপক নেহাল করিম, আপনাকে স্বাগত। রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অধ্যাপক, লেখিকা ও মানবাধিকার বিষয়ক কর্মী ডক্টর কাবেরী গায়েন। অধ্যাপক কাবেরী গায়েন, আপনাকেও স্বাগতম।
ধন্যবাদ।
আজকে যে বিষয়ে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং বাস্তবে নারীর সামাজিক মর্যাদা, তাতে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের লক্ষ্যযোগ্য সাফল্যের পাশাপাশি নারীর সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় যে বড় রকমের স্খলন রয়ে গেছে, সেই বিষয়টি আমরা বোঝার চেষ্টা করব। বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণের দিনেই নারীর প্রতি অমর্যাদা প্রদর্শনের যে জঘন্যতম ঘটনা ঘটল, তারই প্রেক্ষাপটে সম্ভবত এ দাবি ক্রমশই জোরদার হচ্ছে যে নারীর মর্যাদা একটা সামূহিক ব্যাপার হওয়া উচিত, কেবল ক্ষমতায়ন শব্দটির আরও ব্যাপক প্রতিফলন দরকার। প্রশ্ন উঠছে, যারা নারীদের লাঞ্ছনা করেছে তাদের শাস্তি বিধান করা, এবং আরও একটা জিজ্ঞাসা মানুষের মনে এসছে যে বাঙালির এই সর্ববৃহৎ অনুষ্ঠানে এই হামলা কারা চালিয়েছে। দুরকম অভিযোগ আসছে, কেউ বলছেন রাজনৈতিক ক্ষমতার অধিকারী কোনো ছাত্র সংগঠনের সদস্যরা কি এর জন্য দায়ী, নাকি রমনার বটমূলে যারা বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল আজ থেকে কয়েক বছর আগে তাদেরই উত্তরসূরীরা বাঙালি জাতীয়তাবোধের এই স্রোত রুখতে নারীদের এই ধরনের অনুষ্ঠানে যোগদানে বিরত রাখতে এই অপকর্ম ঘটিয়েছে কিনা, বিষয়টি তদন্ত সাপেক্ষ। আসুন এবার তাহলে প্রশ্ন নেওয়া যাক। শ্রোতাদের কাছে অনুরোধ প্রশ্ন সংক্ষিপ্ত রাখার, আর বিশিষ্ট প্যানেলিস্টদের কাছেও সনির্বন্ধ অনুরোধ উত্তরের পুনরাবৃত্তি না করার। প্রথম প্রশ্ন ঢাকা থেকে স্মিতা। হ্যালো।
হ্যালো, আমি ঢাকা থেকে স্মিতা বলছি। আজকের অনুষ্ঠানে আমার একটা প্রশ্ন আছে, যে আমরা বারবার একটা কথা শুনতে পাই নারীর ক্ষমতায়ন এবং বাংলাদেশে কিভাবে এই নারীর ক্ষমতায়ন দিনকে দিন প্রতিষ্ঠিত হচ্ছে, কিন্তু বাস্তব অবস্থা বিচার করতে গেলে আমার একটাই প্রশ্ন খুব বারবার মনে হয়, যে আমরা কি আসলেই ক্ষমতায়ন শব্দটির সঠিক অর্থটি জানি, এবং ক্ষমতায়ন বলতে আসলে আমরা কি বোঝাতে চাই সেটা নিশ্চিত করতে পারলেই আমার মনে হয় বাস্তব চিত্রের সাথে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই দুটোর মধ্যে যে একটা পার্থক্য আছে সেটা ধরা পড়বে। একটু যদি এ ব্যাপারে আলোচনা করতেন। ধন্যবাদ।
অ্যাডভোকেট সুলতানা কামাল,
ধন্যবাদ। আমার মনে হয় প্রশ্নকর্তা খুব সুন্দর করে কিছু বিশ্লেষণ এখানে উপস্থাপন করেছেন, যে ক্ষমতায়ন এবং তার যে মর্যাদা সেটার সঙ্গে সম্পর্কগুলি আমরা পরিষ্কারভাবে দেখতে পাই কিনা, এবং আমরা ক্ষমতায়ন বলতে প্রকৃতপক্ষে কি বুঝি। বাংলাদেশে অবশ্যই কিছু কিছু সূচকে নারীর অগ্রগতি রীতিমতো বিস্ময়ের উদ্রেক করে, সমস্ত বিশ্ব কিন্তু না বাংলাদেশকে একটি উদাহরণ হিসাবেও মাঝে মাঝে দেখে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কিংবা নারীর অগ্রগতির ক্ষেত্রে। আমি যেটা বলি অগ্রসরমানতা, নারী বাংলাদেশে যথেষ্ট সুযোগ পেয়েছে রাজনৈতিকভাবে, নীতিগতভাবে হয়তো নিজেদেরকে সামনে এগিয়ে নিয়ে আসার, কিন্তু সেই সুযোগগুলি কার্যকরভাবে ব্যবহার করার জন্য একেবারে তার ব্যক্তিগত জীবনে ব্যক্তি হিসাবে, একজন ব্যক্তি হিসাবে নারীর যে পরিচয় সেটাকে স্বীকৃতি দেওয়ার যে সংস্কৃতি, যেটা আমাদের এখন পর্যন্ত অত্যন্ত প্রকটভাবে পুরুষতান্ত্রিকতা দিয়ে আবৃত, পুরুষতান্ত্রিকতা দিয়ে সংজ্ঞায়িত, সেই জায়গায় নারীর কিন্তু এই যে অগ্রসর মানতা ভীষণভাবে বাধাগ্রস্ত হয়। তার ফলে যেটা হয় যে আমরা একটা বৈপরীত্য দেখতে পাই আমাদের সমাজে, যে একদিকে আমাদের প্রধানমন্ত্রী নারী, আমাদের যারা রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন তাদের অধিকাংশ নারী, আমাদের স্পিকার আজকে নারী, সংসদে যারা নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, সেখানে নারী মন্ত্রিত্ব করছেন, সব রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে নারী কিছু কিছু বিশেষ বিশেষ অবস্থানে তাদের একটা জায়গা হয়ে গেছে, কিন্তু সামগ্রিকভাবে নারীকে একজন ব্যক্তি হিসাবে তার মনুষ্যত্ব, তার মানবাধিকার এবং সে যে সেই মানুষ হিসাবে সেই অধিকারগুলি সমভাবে, আমি সমতার উপরে এখানে একটু জোর দিব, শুধু অধিকারকে দাবি করা এবং ভোগ করা না, তার যে একটা মর্যাদার প্রশ্ন আছে যে নারী মানুষ হিসাবে যে মর্যাদা তার প্রাপ্য, সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা সেরকম গভীরভাবে কাজ করতে পারি নাই। তার ফলে আমরা কিছু কিছু উদাহরণকে নারীর অগ্রসরমানতা হিসাবে দেখছি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নাই, কিন্তু একই সঙ্গে সামগ্রিকভাবে নারী ব্যক্তি হিসাবে সংসারে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে প্রত্যেকটা জায়গায় সেই মর্যাদাটা পাচ্ছেন কিনা, সে অবস্থানটা তাদের সম্মানিত হচ্ছে কিনা, সেটা দেখার বিষয়টা রয়ে গেছে।
নিশ্চয়ই। অধ্যাপক নেহাল করিম,
জি বলেন।
না, এই প্রশ্নটা সম্পর্কে যে ক্ষমতায়ন শব্দটার সঠিক অর্থ তিনি জানতে চেয়েছেন এবং সেটা এই সামাজিক মর্যাদার সঙ্গে কতখানি সাযুজ্যপূর্ণ বাস্তবে হচ্ছে।
অ্যাকচুয়ালি সুলতানা কামাল আপা যা বললেন সেটা এক অর্থে ঠিক আছে, কিন্তু আমার কেন জানি মনে হয় যে এই যে বড় বড় পদে বসলো নারীরা তাতে ক্ষমতাটা চিহ্নিত হলো আমি মনে করি না। আমাদের তো মানে একদিকে গলদ রয়ে গেছে যে আমাদের ইসলামী শরীয়ত মতে এই যে বিয়েতে যে কাবিন, তাতেই তো এই যে কাবিনের যে প্রথা, যে প্রচলিত প্রথা, তাতেই তো বোঝা যায় যে নারীরা মানে পুরুষের অধীনে চলে গেল। তো কাজে এই দিকটাও একটা ভাববার বিষয় আছে, কাবিনের যৌক্তিকতাটা কি, আমি মনে করি এটা।
আপনি একটা মৌলিক প্রশ্ন করেছেন এবং আরেকটি বিষয় আপনি উত্থাপন করেছেন যে ক্ষমতায়ন কি আসলে ক্ষমতায় নারী যাওয়ার ব্যাপার নাকি সার্বিকভাবে নারীর ক্ষমতায়ন। কাবিনী গায়েন,
আমার কাছে মনে হয় ইতিমধ্যে আলোচনা হয়েছে ক্ষমতায়ন, আমার কথা হচ্ছে যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে কোনো পরিসর, অর্থাৎ জনপরিসর, ব্যক্তিগত পরিসর এবং সাংস্কৃতিক পরিসর, এই তিন পরিসরেই যদি না নারীর ক্ষমতা অর্জিত হয় তাহলে কিন্তু আমরা সেটিকে সম্পূর্ণ ক্ষমতা হয়েছে বলতে পারবো না। এবং আমরা আপাত দৃষ্টিতে দেখি যে আমাদের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় দুই বিরোধী দলীয় জোটের নেতা তারা নারী, আমাদের সাংসদ, আমাদের যিনি মাননীয় স্পিকার তিনি নারী, কিন্তু তারপরেও আপনারা আমরা যদি একটুখানি নিচুর পর্যায়ে নেমে আসি তখনই আমরা দেখব যে নারীর চলাচল কতটা বাধাগ্রস্ত, তার সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কত বাধাগ্রস্ত। আজ প্রথম আলো গোল টেবিলে গিয়েছিলাম একেবারে কাউন্সিলরদের সাথে কথা, মানে মত বিনিময়ের জন্য, সেখানে আমরা দেখলাম যে এই ঢাকা সিটি কর্পোরেশনে মাত্র 2% নারী আসলে সরাসরি ভোটে নির্বাচিত হবেন, এবং এইবার যে 4 জন মেয়র পদ প্রার্থী তাদের একজনও নারী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন না, একমাত্র সেলিনা হায়াত আইভি ছাড়া সারা দেশেই কিন্তু কোনো নারী মেয়রও নেই। কাজে আমরা বুঝতে পারি যে উপরে হয়তো ক্ষমতায়নের জায়গাটা অনেকটা হয়েছে, কিন্তু সর্বস্তরে যে খুব একটা, যেগুলোকে আমরা ক্ষমতায়নের পরিমাপক বলছি একেবারে রাজনৈতিক, খুব রাজনৈতিক অর্থে, সেক্ষেত্রে যে খুব হয়েছে আমরা সেটা বলতে পারি না। আর যদি সাংস্কৃতিক এবং ব্যক্তিগত পরিসরে বলতে চাই তাহলে আমরা বলবো যে আমাদের দেশের যে সমস্ত আইন আছে সেখানেই দেখবো যে ব্যক্তিগত পরিসরে আসলে নারীর ক্ষমতায়ন হয়নি, তার ক্ষমতায়ন হয়নি উত্তরাধিকার সম্পত্তিতে, তার ক্ষমতায়ন হয়নি বিয়ে বিচ্ছেদে কিংবা সন্তানের অভিভাবকত্বের মতো বিষয়গুলোতে। আর যদি সাংস্কৃতিক পরিসরে বলি তাহলে তো আমরা দেখতেই পাচ্ছি যে একেবারে মানে শফিক হুজুর বলছেন যে এই যে নারীরা লাঞ্ছিত হয়েছে, একে তো তারা লাঞ্ছিত হলেন, তাদেরকে নির্যাতন করা হলো, এবং সেটা নিয়ে কি হবে, সেটা নিয়ে কোনো কুলকিনারা পাওয়া যাচ্ছে না, অস্বীকার করছেন অনেকেই, পুলিশ প্রশাসন, অন্যান্য প্রশাসন। আবার ওদিকে হুমকি দেওয়া হচ্ছে, শফিক হুজুর সরাসরি বলেছেন যে মেয়েরা যে সমস্ত ড্রেস পরে সেই সমস্ত কারণে এই যেটা ঘটনা ঘটেছে, পহেলা বৈশাখের মতো তাদের স্কুল কলেজে যাওয়া বন্ধ করতে হবে, অথচ এই বিষয়ে কিন্তু তেমন কোনো প্রতিবাদ হচ্ছে না। কাজে মনে হয় ব্যক্তিগত পরিসরে এবং সামাজিক পরিসরে নারীর ক্ষমতা আছে সেটি আসলে বলা যাচ্ছে না।
আমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে শুধু জানিয়ে রাখি যে আপনারা কলিন শো হ্যালো ওয়াশিংটন শুনছেন ভয়েস অফ আমেরিকা থেকে, ওয়াশিংটন থেকে। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন জার্মান টাউন ম্যারিল্যান্ড থেকে মারুফ রহমান। হ্যালো,
হ্যালো, মারুফ রহমান বলছি, জার্মানটাউন ম্যারিল্যান্ড থেকে। নারীর ক্ষমতায়ন, যদি নারী নির্যাতন কমাতে পারতো তাহলে ভারতে আজ নারী নির্যাতন বলতে কিছু থাকতো না, কারণ ওরা 50 বছর আগে একজন নারীকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিল। উন্নয়নশীল একটা দেশে নারীর ক্ষমতায়নই সামাজিক উন্নতির মাপকাঠি নয়, তার পাশাপাশি প্রয়োজন সুশিক্ষা এবং যোগ্য নেতৃত্ব। আমরা দেখি প্রতি বছর বাংলা এবং ইংরেজি নববর্ষ উদযাপনের নামে বাংলাদেশে নারী নিগ্রহ একটা অবধারিত ঘটনা, এবং সেটা ঘটাচ্ছেন আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণ পদভ্রষ্ট শিক্ষার্থীরা। ঘটনা ঘটার পর আমরা দেখি রুটিন মাফিক তদন্তের দাবি, তদন্তের আশ্বাস এবং তারপর ভুলে যাওয়ার গ্যারান্টি। এর একমাত্র কারণ দেশে নারী নির্যাতন বিরোধী আইন থাকলেও তার প্রয়োগে আন্তরিকতার অভাব। বিশ্ববিদ্যালয় চত্বরে সেদিনকার ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিবিসির কাছে যে মন্তব্য করেছেন সেটা কি তাই প্রমাণ করে না? ধন্যবাদ।
অ্যাডভোকেট সুলতানা কামাল,
আমার মনে হয় প্রশ্নকর্তা একটা জায়গায় খুব স্পষ্টভাবে বলেছেন যে আমরা যে প্রতিক্রিয়াগুলি পাই যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকেন নিরাপত্তা বিধান করার জন্য কিংবা কোন একটা ঘটনা ঘটে গেলে সেটার দায় দায়িত্ব নেওয়ার জন্য, তারা যে ধরনের প্রতিক্রিয়া দেখান সেখানে দেখা যায় যে নারীর উপরে এই যে নির্যাতন আক্রমণের ঘটনাগুলি ঘটে সেটা প্রতিকার দেওয়ার ব্যাপারে তাদের কিন্তু নিজেদের ভিতর থেকে কোন রকম তাগিদ আসে না। তারা যখন বাধ্য হন তখন কিছু কিছু কার্যক্রম গ্রহণ করেন, যেটা বলা হয়েছে যে এই যে কিছু তদন্তের কথা বলা হবে, বিচারের দাবি চলবে, হয়তো আমরা অনেকদিন ধরে মানববন্ধন করব, আমরা নানা ধরনের আন্দোলন চালিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু একটা সময় যেয়ে দেখা যাবে যে এই ঘটনাগুলি কোনো সুরাহা হয়নি। এই কারণেই হয় না যে আসলে আমাদের সমাজের রঞ্জে রঞ্জে আমাদের প্রক্রিয়াগুলি যে রয়েছে, আইনগত প্রক্রিয়া রয়েছে, আমাদের বিচারিক প্রক্রিয়া রয়েছে, প্রতিটি স্তরে এমন একটা মানসিকতা বিরাজ করে যেখানে নারীর উপরে আক্রমণটার প্রতি একটা গ্রহণযোগ্যতা রয়ে গেছে। যে কথাটা আমি আগে বলেছিলাম পুরুষতান্ত্রিকতার কারণে বলেই না হয় তাদেরই যেটা বললেন যে সে তারা ওখানে গেছে কেন, ওরকম ভাবে যাবে কেন, তাদের যাওয়াটাই বন্ধ করা উচিত, হয়তো এরপরে বলে দেওয়া হবে। এবারও কিন্তু বলা হয়েছিল যে 5:30 মধ্যে সব অনুষ্ঠান শেষ করে চলে যান, এর পরবর্তী সময় যদি এরকম কোনো ঘোষণা আসে যে নারীরা যাবেন না এই সমস্ত উৎসবে, হয়তো অবাক হওয়ার মতন কোনো কিছু থাকবে না। তার মূল কারণটা হচ্ছে যেটা আমি প্রথমেই বলেছিলাম, যেটা কাবেরিও একটুখানি উল্লেখ করেছেন, সেটা হলো যে পরিবারের মধ্যে, আমি যেটা বারবারই জোর দিয়ে বলতে চাই যে একজন নারীকে একজন ব্যক্তি হিসাবে তার পূর্ণ মর্যাদা, পূর্ণ অধিকারের যে বিষয়গুলি আছে সেটা দিয়ে দেখা হয় না। নারীকে এই সমাজে এমন একটা বস্তু হিসাবে দেখা হয় কিংবা সামগ্রী হিসাবে দেখা হয় যেখানে পুরুষরা তাকে হয় সুরক্ষা দেবেন, যারা আত্মীয় তারা, যাদের ধরে নেওয়া হয় যে যেই নারীরা যেই পুরুষদের সেই পুরুষেরা তাদেরকে সুরক্ষা দেবেন, এবং যাদের না, যাদের সঙ্গে কোন রকম বৈরিতা রয়েছে কিংবা ব্যক্তিগত বৈরিতাও নাই, নারী পুরুষের একটা সম্পর্কের ব্যাপার এখানটা চলে আসে, পয়লা বৈশাখে যেটা হয়েছে কিংবা 31st নাইটে যেটা হয় কিংবা বইমেলাতেও যে ধরনের ঘটনা ঘটে, যে কোনো উৎসবের সময় যে ধরনের ঘটনা ঘটে আক্রমণে বাণিজ্য মেলায় বলি, সেখানে তো কোনো ব্যক্তিগত শত্রুতা থেকে হয় না, পুরুষরা নারীদের উপরে নির্যাতন চালাচ্ছে। তার একটা কারণ হলো যে নারীরা তাদের স্থান ঘরে, তারা বাইরে বের হয়ে আসবে না, বের হয়ে যদি আসে অবশ্যই তাদেরকে বিরক্ত করা যাবে, তাদেরকে যৌন হয়রানি করা যাবে, তাদের উপরে আক্রমণ করা যাবে, সেটার কোনো বিচার হওয়ার কোনো কারণ নেই, কারণ সেটা পুরুষের একটা, যেটাকে বলা হয় যে পুরুষ করতেই পারে সেটা, এটাই ধরে নেওয়া হয়, এবং বিচার আচার সমস্ত কিছু কিন্তু সেই একটা চিন্তা কিংবা মন মানসিকতা নিয়েই চলে। তো তার ফলে আমরা এই ঘটনাগুলি দেখতেই থাকি।
অধ্যাপক নেহাল করিম,
জি যা বললেন একত্রে সঠিক, কিন্তু আমি মনে করি নারী স্বাধীনতা, নারী ক্ষমতায়নই সবকিছু নির্ভর করে আমাদের পুরুষ সমাজের মন মানসিকতার উপর। আমাদের মানবিক মূল্যবোধ কাজ করে না, শ্রেয়বোধ কাজ করে না বলেই ওই যে, যদি ওটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ছিল, এই যে পয়লা বৈশাখের যে ন্যাক্কার জনক ঘটনাটি ঘটলো সেটা তো একেবারে বোঝাই যায় যে পূর্ব পরিকল্পিত ছিল, নাহলে এত অনুষ্ঠান হয়, এত কিছু হয়, তার ওখানে কিছু হলো না। এটা বাঙালি যে জাতীয়তাবাদের যে একটা যে একটা যে বহিঃপ্রকাশ সেটাকে দমিয়ে দেওয়ার জন্য এই ধর্মীয় ভাবে যারা ধর্মান্ধ তারাই এটাকে একেবারে থামিয়ে দেওয়া নেই, এই ঘটনাটি ঘটিয়েছে। এটা তো যারা করেছে তারা কোনো অবস্থাতে বিশ্ববিদ্যালয় বা কলেজ পড়ুয়া ছাত্র না, বোঝা গেছে এটা একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তবে আমি মনে করি এগুলোকে কমিয়ে আনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান যথেষ্ট সজাগ থাকতে হবে, সেই সাথে আমাদের দেশে আইন আছে তার প্রয়োগ নেই, প্রয়োগ থাকতে হবে, এবং সেই সাথে আমাদের মন মানসিকতার, বিশেষ করে পুরুষ সমাজের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, মূল্যবোধ জাগ্রত করতে হবে।
আমরা এই প্রসঙ্গে আমরা এই প্রসঙ্গে আবার ফিরে আসব। অধ্যাপক কাবেরী গায়েন
স্যার, আমি মনে করি সুলতানা আপা তো অনেক দূর বললেন, অনেকটাই বললেন যে নারী কেন বাইরে যাবে, এই যে সংস্কৃতির যে জায়গাটি এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ। তবে স্যার আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের সামাজিক মাধ্যমে এই ঘটনাটাকে ঘিরে নানা বয়সে নানা প্রজন্মের নারীরা তাদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার কথা বলছেন, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে পহেলা বৈশাখে, একুশের বইমেলায়, বসন্ত উৎসবে, বাজারে, চাঁদনি চকে, গানের কনসার্টে অহরহ এজাতীয় যৌন হয়রানির অভিজ্ঞতা তারা পাচ্ছেন, কিন্তু হয়তো এতটা সংবদ্ধভাবে এর আগে হয়নি, কিন্তু কোনো প্রতিকার নেই। এবছরও তারা বলতে চাই টাঙ্গাইলের ঘাটাইলে বৈশাখী মেলা দেখতে এসে এই দলবদ্ধ ধর্ষণের শিকার হচ্ছে পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী। এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি পাবলিক বিশ্ববিদ্যালয় চত্বরে এই ঘটনাটি খুব বেশি ঘটছে, এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোন বিচার হচ্ছে না। তার কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির কথা চিন্তা করা হয়, এবং প্রায়শই এটাও দেখা যায় যে ক্ষমতাসীন দলের লোকজন এটার সাথে জড়িত থাকে। আপনার স্যার মনে আছে হয়তো এই টিএসসিতে 31st রাতে বাঁধন বেরিয়েছিলেন এক ছাত্রী, এবং সেই জন্য তাকে নিগ্রহ করা হয়েছিল, এবং তখন এক সরকারি সাংসদ সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন এরপর যদি কোনো নারী 31st করতে রাস্তায় নামে তার পরিণতি হবে বাঁধনের মতো, কিন্তু সেই সাংসদকে কিন্তু বিচারের আওতায় আনা হয়নি। আপনার হয়তো স্যার মনে আছে 1989 ডাকসু নির্বাচন উত্তর যে রোকেয়া ও শামসুনার হলের যে সংসদে মেয়েরা জয়ী হয়েছিলেন, তাদের বিজয় মিছিল কিন্তু হামলা করেছিল ওই সময়কার ছাত্র সংগঠনের নেতারা, কিন্তু তারও কিন্তু কোনো বিচার হয়নি। এই যে বিচারহীনতার সংস্কৃতি এবং কাদা ছোড়াছড়ি, তোমরা করেছো অথবা তোমরা করেছো, এর মাধ্যমে আসলে আসল কারপিটটা হারিয়ে যায় এবং অন্য যারা আসল কারপিট তারা শক্তি সঞ্চয় করতে থাকে।
ধন্যবাদ অধ্যাপক কাবেরী গায়েন। আমাদের একজন শ্রোতা অনেকক্ষণ ধরে টেলিফোনে অপেক্ষা করছেন, রাসেল শিকদার। হ্যালো রাসেল শিকদার, আপনি কোথেকে বলছেন?
আলিনাথ কেন্দুয়া মাদারীপুর থেকে কথা বলছি, রাসেল শিকদার।
হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটা করুন।
আমার মতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের নারীদের ক্ষমতায়ন খুব দ্রুত হচ্ছে, তবে পহেলা বৈশাখে যে ঘটনাটি ঘটল সেই ঘটনাটি আমাদের সবার মনে মারা দিয়ে যায়। আমার মনে হয় এই ঘটনাটিকে নারীর ক্ষমতাচ্যুত বলে মনে হবে না, এটি সম্পূর্ণ রাজনৈতিক একটি ঘটনা। আর এটি আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন যে ভিডিও ফুটেজ দেখে এখানে কাউকে শনাক্ত করা যাচ্ছে না। আমার প্রশ্ন তার কাছে যে অপরাধীরা কি দেখে, কোথায় সিসি ক্যামেরা আছে সেটা দেখে কি তার সামনে বসে কি অপরাধ করবে? অবশ্যই না। আর আমাদের দেশে একটা রীতি আছে, সেটা হচ্ছে যখন যে দল সরকারে থাকে তখন এই অপরাধগুলো সেই সরকার দলীয় লোকজনই করে থাকে এবং তার সুষ্ঠু বিচার হয় না। এই বিচারহীনতার কারণেই আমাদের দেশে এসব ঘটনা দিন দিন বেড়ে যাচ্ছে। এই তো টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় আমরা পত্রিকায় দেখেছি পঞ্চম শ্রেণীর একটি ছাত্রীকে গণধর্ষণ করেছে।
হ্যাঁ, একটু আগেই এ বিষয়ে কথা বলছিলেন কাবেরী গায়েন, ক্ষমতার কথা বলছিলেন, ক্ষমতাসীনদের কথা বলছিলেন এবং বলছিলেন এও যে বিচারহীনতার কথা। আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমাদের আরো কয়েকটি প্রশ্ন আছে। যশোর থেকে শ্রাবণী সুর, হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। আমার প্যানেলের কাছে প্রশ্ন হচ্ছে, টিএসসি চত্বরের যে ঘটনা আমাদের সামনে এসেছে এবং আমরা তাতে সোচ্চার হচ্ছি, কিন্তু এর চেয়ে বড় ঘটনাগুলো আমরা অনেকেই জানি না। চাকরির নামে, কাজের নামে, নারীর ক্ষমতায়নের নামে প্রত্যেক মুহূর্তেই হাজার হাজার নারী তার হয় সহকর্মী না হয় বসের কাছে লাঞ্ছিত হচ্ছে। লোকলজ্জা এবং আত্মসম্মানের ভয়ে সে মুখ খুলতে পারে না। এমন কি স্কুল বাসে যদি শেষ যাত্রীটি হয় কোনো ছাত্রী অথবা মেয়ে শিক্ষার্থী, তাহলে দেখা যায় যে বাসের কন্ডাক্টর, হেল্পার, ড্রাইভার পর্যন্ত তাকে লাঞ্ছিত করে। তো আমরা এমন একটি সমাজ ব্যবস্থার মধ্যে আছি, ক্ষমতায়নের নামে আমরা বড়াই করছি কিন্তু সামাজিক যে নিরাপত্তা নারীর দরকার সেখানে কেন আমরা ব্যর্থ হচ্ছি? ধন্যবাদ সকলকে।
এর সঙ্গে আরো দু একটি প্রশ্ন নিয়ে নিই। ঢাকা থেকে এশা, হ্যালো।
আমি ঢাকা থেকে এশা বলছি। সরাসরি যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে এই ধরনের জাতীয় উৎসব বা যে কোনো ক্ষেত্রে রাষ্ট্র কিভাবে নিরাপত্তার বিষয়টি আরো জোরদার করতে পারে এবং কিভাবে এদের আরো কঠোর শাস্তির ব্যবস্থা করা যেতে পারে, সেক্ষেত্রে আসলে আমাদের কি করণীয় সেটা। ধন্যবাদ।
চট্টগ্রাম থেকে আরো একজন লাইনে আছেন, সালাউদ্দিন। হ্যালো,
সালাউদ্দিন বলছিলাম চট্টগ্রাম বাংলাদেশ থেকে। নারী ক্ষমতায়ন এবং এর তাদের উপযুক্ত মর্যাদা দেওয়ার ব্যাপারে সবসময় বিভিন্ন সরকার বলে থাকে, কিন্তু বাস্তবে সঠিক প্রতিফলন দেখা যায় না। তো আমার প্রশ্ন হলো, সরকারগুলো কিংবা আইন শৃঙ্খলা বাহিনী নারীদের উপরে বিভিন্ন সময় নির্যাতন, লাঞ্ছনা এবং সাম্প্রতিক পিএসসির সামনে যে ঘটনাটি ঘটিয়েছে কিছু দুর্বৃত্ত ছেলেপেলে, এবং ইতিপূর্বেও আরো কয়েক বছর পূর্বেও ঘটনা ঘটিয়েছে কিছু দুষ্কৃতিকারী, আমার প্রশ্ন হলো যে এদের বিরুদ্ধে সঠিকভাবে ব্যবস্থা না নেওয়ার জন্যই কি এই ঘটনাগুলো উপর্যুপুরি ঘটছে?
ধন্যবাদ। এবার আমরা প্রথমে যাচ্ছি অধ্যাপক নেহাল করিমের কাছে। এই যে কতগুলো প্রশ্ন আপনি শুনলেন, শ্রাবণী সুর বলেছেন যে নারীর সামাজিক নিরাপত্তা কোথাও নেই, এটা তো বড় ঘটনা এবার ঘটেছে, কিন্তু এছাড়া অন্যত্রও নেই সেটাও তিনি উল্লেখ করেছেন। এশাও বলেছেন বিচারহীনতার প্রশ্ন, শাস্তির, এবং সালাউদ্দিনও বিচারহীনতার প্রশ্নটি তুলেছেন। তো অধ্যাপক নেহাল করিম,
দেখেন উনি যেটা বলেছেন এটা সঠিক বলেছেন। আমি মনে করি যে সরকারের তো সব জায়গায় মানে নিরাপত্তা দেওয়ার মতন সেরকম ব্যবস্থা কখনো করতে পারবে না, জনে জনে বা মোড়ে মোড়ে পুলিশ দিয়ে কোন নিরাপত্তা বিধান করতে পারবে না। মূলত আমাদের পুরুষ সমাজের মধ্যে একটা সচেতনতা আনতে হবে, শ্রেয়বোধ আনতে হবে, মূল্যবোধের উদ্ভব ঘটাতে হবে। তাহলে যদি সচেতন হই তাহলে এই যত কিছু যে নির্যাতন বলেন, এই সালে অশালীনতা যত সব কিছু আছে, এগুলি আমি মনে করি কিছুটা হলেও দূরীভূত হবে।
অধ্যাপক কাবেরী গায়েন,
নেহা করিম স্যারের সাথে আমি অনেকটাই একমত, কিন্তু আমি মনে করি অন্যান্য সময় আসলে দেখা যায় না বা নারীরা এসে অভিযোগটা করেন না বা জানা যায় না। এবার কিন্তু ভিডিও ফুটেজের মধ্যে কিছু কিছু মুখ স্পষ্ট হয়ে উঠেছে। এখন আমার কথা হচ্ছে যে সেই ক্ষেত্রে প্রথম থেকে আমি যেটা দেখেছিলাম যে পুলিশ প্রশাসন এই পিএসসির ঘটনায়, আমি একটুখানি করে বলতে চাই যে তারা ওখান থেকে মাত্র কয়েক গজের মধ্যে রমনা পুলিশ স্টেশন, ডিএনপি পুলিশ বক্স এবং 19টি সিসিটিভি কাজ করছিল। দেড় ঘন্টা ধরে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি তারা পরিষ্কার ভাবে সিসিটিভি ফুটেজে দেখেছেন, তারপরও কেন তারা পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে এটি ঠেকাতে ব্যর্থ হলেন বা দেড় ঘন্টা পর্যন্ত কেন চললো, এই বিষয়টি কিন্তু আসলে আমি মনে করি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বেরিয়ে আসতে হবে। এবং তারা প্রথমে যেটি করেছিলেন যে এসআই আশরাফুল আলমকে যে দুজনকে সোপর্দ করা হয়েছে এ কথাটি লিটন নন্দী এবং তার বন্ধুরা বারবার বলা সত্ত্বেও, নাম বলা সত্ত্বেও তারা প্রথমে বলেছেন অস্বীকার যে এমন কোনো ঘটনাই ঘটেনি, কিন্তু পরে দেখা গেল যে এরকম ঘটনা তো ঘটেছেই। এবং শুধু তাই না, আমরা দেখতে পাচ্ছি আরো ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আসলে এই ঘটনাটি ঘটেছিল যে কিন্তু তখন তাকে অন্য একটি কাজে দায়িত্ব দেওয়া হয়েছিল বলে, যেমন পুলিশের অতিরিক্ত কমিশনার ইব্রাহিম খান স্বীকার করেছেন যে আশরাফের কাছে যে দুর্বৃত্তকে ধরিয়ে দেওয়া হয়েছিল আশরাফ তাকে ছেড়ে দেয় কারণ তাকে আরেক জায়গায় যেতে হয়েছিল তার সুপারভাইজার নির্দেশে। এই জাতীয় দায়িত্বহীনতা এবং দায়িত্বহীনতার পরে আবার সেই ঘটনাটিকে ধামাচাপা দেওয়া, এই জায়গাগুলোকে আমার মনে হয় বিচারের আওতায় নিতে হবে। তবে নেহা করিম স্যারের সাথে আমি একটি জায়গায় একমত যে সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার পরেও কিন্তু এই জাতীয় ঘটনা ঘটতে পারে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে দরকার একেবারেই মানসিকতার পরিবর্তন। যে মেয়েদের ড্রেসের জন্য তো ধর্ষণটি হয় না বা নির্যাতনটি হয় পুরুষের মানসিকতার পরিবর্তনের মানসিকতার জন্য, কারণ ওই মানসিকতাটা পরিবর্তন করতে হবে এবং তার জন্য শিক্ষা মাধ্যম, আমাদের গণমাধ্যম এবং সার্বিকভাবে সর্বস্তরে সমাজে এই ব্যাপারটিকে করতে হবে যে এই পাবলিক পরিসর, এই জনপরিসর শুধু পুরুষের নয়, নারীরও, নারী সেখানে আসবে তার কাজের জন্য, নারী আসবে তার মনে ইচ্ছা হলে সে আসবে, তার প্রয়োজনে সে আসবে। এই অবস্থাটিকে যদি আমরা করতে না পারি ব্যবস্থা তাহলে অবস্থার অবসান হবে না।
আমরা এবার এই একই প্রশ্ন নিয়ে যাচ্ছি অ্যাডভোকেট সুলতানা কামালের কাছে।
আচ্ছা, এখানে তো তিনটি বক্তব্য ছিল যেটা প্রেক্ষিতে উত্তরগুলি দেওয়া হচ্ছে। শ্রাবণী সুর যে কথাটা বলেছেন যে আমরা নারী স্বাধীনতা নিয়ে, তিনি এই কথাটা ব্যবহার করেছেন যে বড়াই করে কিন্তু কোথাওই নিরাপত্তা নেই, যেটা অবশ্যই ব্যক্তিগত ভাবে আমিও বিশ্বাস করি যে নারীর নিরাপত্তা ঘরে বাইরে কোথাওই সেরকম ভাবে আমরা 100% নিশ্চিত করতে পারি নাই। কিন্তু আমি একটা জায়গায় একটু বলবো যে নারীর স্বাধীনতা কিংবা ক্ষমতায়ন নিয়ে আসলেই আমরা কিছুটা বড়াই করতে পারি, কারণ আমরা অনেক নারীরাই বের হয়ে এসেছি, নারীরা তাদের জায়গা দাবি করছে, তাদের অধিকার দাবি করছে। গ্রামে গঞ্জে আমি যখন যাই, নারীদের সচেতনতা আমাকে মুগ্ধ করে, আমাকে অনেক অনুপ্রাণিত করে এবং আমি খুবই উৎসাহিত হই নারীর অধিকার নিয়ে কাজ করার যে ক্ষেত্রটা আমার আছে সেটার সঙ্গে যুক্ত থাকতে। কাজে সেটা আমি কিন্তু বলবো যে বাংলাদেশে নারীদের সেই সমস্ত ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে, অগ্রসর মানতা আসলে আমরা অনেকটাই ভালো কাজ সেখানটা করতে পেরেছি। কিন্তু কথা হলো যে আজ যে প্রশ্নগুলি এসেছিল যে নিরাপত্তা দেওয়া ব্যাপারটা, এখন প্রত্যেকটি ক্ষেত্রে তো রাষ্ট্র সেরকম ভাবে নিরাপত্তা বিধান করতে পারবে না, এই জন্য পারবে না। এক হলো যে তার জনবল, তার যে যেটাকে বলে যে কাঠামোগত যে ক্ষমতাগুলি আছে সেটা 14 কোটি কিংবা 15 কোটি একটা জনসংখ্যার দেশে সেটা নিতান্তই অপ্রতুল। সেটা যদি নাও হতো, যে কথাগুলি পরবর্তী সময় এসেছে যে নারীকে সম্মান করার, নারীর যে চলাফেরার স্বাধীনতা রয়েছে, নারী যেখানে যখন খুশি সেখানে যেতে পারা উচিত এবং তার কোনো রকম যাতে অধিকারের লঙ্ঘন না ঘটে, এই মানসিকতা যতদিন পর্যন্ত সর্বত্র সম্মানিত না হবে ততদিন পর্যন্ত নারীকে তো নিগৃহীত হওয়ার যে আবহাওয়াটা সেটা রয়েই যাচ্ছে। তার ফলে সেখানে এই ঝুঁকিটা নারীর জন্য থাকছে। কিন্তু কথা হলো যে আমি বিশ্বাস করি যে এটার জন্য একটা সামাজিক আন্দোলনেরও প্রয়োজন আছে। সমাজের প্রতিটি মানুষের এই কথাগুলি ক্রমশ নিজেদের মধ্যে আত্মস্থ করতে হবে, বিশ্বাস করতে হবে এবং আচরণে নিয়ে আসতে হবে। এবং আরেকটা কথা আমি একটু বলি, সেটা হলো যে পুরুষ মানুষ কথাটা উচ্চারণ করার, পুরুষকে ভালো করে মানুষ হতে হবে। পুরুষরা যতদিন ভালো করে মানুষ না হবে, যতদিন পর্যন্ত পুরুষ তান্ত্রিকতা এবং পিতৃতান্ত্রিকতার অন্ধকারের মধ্যে তারা নিজেদেরকে রেখে দিবে, সেই অন্ধকার থেকে তারা বার হয়ে আসতে পারবে না, ততদিন পর্যন্ত কিন্তু নারীর এই ঝুঁকি থাকবে। কাজেই কাজটা ওখানেও করতে হবে।
ধন্যবাদ। ফেসবুক ফ্যান পেজে নাজিম মাহমুদ বলে একজন প্রশ্ন করেছেন, কোথা থেকে করেছেন সেটা তিনি বলেননি। নাজিম মাহমুদের প্রশ্ন হচ্ছে, আমি প্রশ্নটি পড়ে শোনাচ্ছি, নারীর ক্ষমতায়নে ধর্ম কি একটি বাধা হয়ে আছে? যদি নারীর ক্ষমতায়নে ধর্ম বাধা হয়ে থাকে, সেই বাধা অতিক্রম করার উপায় কি? ধর্ম এবং নারীর ক্ষমতায়ন নিয়ে আপনাদের কাছ থেকে কিছু শোনার আশা রাখি। অধ্যাপক নিহাল করিম।
হ্যাঁ, ধর্ম তো অবশ্যই বাধা হয়ে আছে। আমি যেটা বলেছি, ওই যে আমাদের বিয়েতে যে কাবিন নামা, এটা তো কেন, এটা নারীকে মানে একেবারে চিরদিনের জন্য মানে ক্রয় করে নেওয়া। কাজেই মানে এইসব বলে তো লাভ নেই, এগুলি বললে অনেক কথা বলতে হয়। মূল কথাটা হচ্ছে পুরুষ সমাজের মধ্যে সচেতনতা আনতে হবে, মূল্যবোধ জাগ্রত করতে হবে, নারীকে যে সম্মান করবে, সম্মান করার মতো তো তার সেই বোধটা থাকতে হবে। আমরা ঘরে সর্বত্র দেখি নারীর প্রতি কোনো সম্মান প্রদর্শন করে না, করবে কোত্থেকে? শেখার কোনো রকমের মাধ্যম নেই, না স্কুলে শেখায়, না কলেজে শেখায়, ইউনিভার্সিটিতে শেখায়। ঘরে তো আমার বাবা মা অশিক্ষিত, তারাও তো জানে না। কাজেই এখানে সামাজিক ভাবে একটা আন্দোলন গড়ে তুলতে হবে, যাতে করে পুরুষের মধ্যে একটা সচেতনতা আসে, একটা মূল্যবোধ জাগ্রত হয়। কারণ আমি রাষ্ট্রের উপর খুব বেশি একটা মানে আশাবাদী নই, এই কারণে রাষ্ট্র পারবে না। আমাদের রাষ্ট্র বিশেষ বা সরকার বিশেষ বিশেষ ক্ষেত্রে পারদর্শিতা দেখায় যেখানে তাদের ইন্টারেস্ট আছে। সামগ্রিকভাবে জনগণের কল্যাণে এমন কিছু করেছে বা এমন কিছু এসেছে এ পর্যন্ত দেখিনি। যাই হোক, আমি মনে করি আমাদের মধ্যে মূল্যবোধ জাগ্রত করতে হবে। পুরুষ সমাজের মধ্যে মূল্যবোধ জাগ্রত করলেই নারীর প্রতি আমাদের সম্মান এমনিই আসবে। নারী স্পিকার হলো কি প্রধানমন্ত্রী হলো, ইট ডাজন্ট ম্যাটার। এটা যে নারী একেবারে ক্ষমতায়ন হয়ে গেছে, নারী স্বাধীনতা এসে গেছে, আমি মনে করি না। অন্তত
আমরা একটু উত্তর সংক্ষিপ্ত রাখার চেষ্টা করব, আমাদের আরো অনেক প্রশ্নকর্তা আছেন। এই যে আগের প্রশ্নটি যেটি আমি পড়ে শুনিয়েছিলাম ফেসবুক ফ্যান পেজ থেকে, এ সম্পর্কে অ্যাডভোকেট সুলতানা কামাল।
যে আমরা দেখেছি বরাবরই যে ধর্মকে ব্যবহার করা হয়েছে নারীর অধিকারকে খর্ব করে রাখার জন্য, ধর্মের দোহাই দিয়ে নারীদেরকে নানাভাবে বৈষম্যের মধ্যে রেখে দেওয়া হয়েছে, যেটার উদাহরণ কাবেরী বারবারই দেওয়ার চেষ্টা করছিলেন। যে আমরা যদি দেখি যে আমাদের সংবিধান বলছে যে জনজীবনে নারী পুরাপুরি সম অধিকার ভোগ করবে, কিন্তু ব্যক্তিগত জীবনে কি হচ্ছে? ব্যক্তিগত জীবনটা নিয়ন্ত্রিত হচ্ছে আমাদের পারিবারিক আইন দিয়ে, এবং পারিবারিক আইনগুলি কিন্তু ভিত্তি হচ্ছে ধর্ম, হিন্দু ধর্মের জন্য। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান প্রত্যেকটি ধর্মের নারীদের জন্য কিংবা নারী পুরুষের জন্য ব্যক্তিগত জীবনে যে নিয়ন্ত্রণটা বজায় রাখা হয়েছে সেটা কিন্তু করা হয়েছে পারিবারিক আইনের মাধ্যমে, এবং বলা হচ্ছে পারিবারিক আইন কিন্তু ধর্মভিত্তিক আইন, এবং সেই দোহাই দিয়েই
নারী পুরুষের অসমতাটাকে বৈধতা দেওয়া হয়েছে এবং আইন করে নারীকে একটা অবস্থান অবস্থায় রাখা হয়েছে।
জি, শ্রোতাদের জানিয়ে রাখি আপনারা শুনছেন কলিন শো হ্যালো ওয়াশিংটন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। পরবর্তী প্রশ্নকর্তা ঢাকা থেকে হামিদা। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম, ঢাকা থেকে হামিদা বলছি। আজকের প্যানেলিস্টদের কাছে আমার প্রশ্ন নয়, ঠিক প্রতিক্রিয়া। আমরা যারা নারীরা নারী ক্ষমতায়ন ক্ষমতায়ন করে চিৎকার করছি, বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আমাদের নারীরা আসলে কতটা ক্ষমতা রাখছি? আমার তো মনে হচ্ছে এখন ক্ষমতার চাইতে সম্ভ্রম রক্ষা করাটাই আমাদের আসলে বড় কাজ হয়ে যাচ্ছে। যে সমস্ত ছেলেরা এই অপকর্মটি করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় এই কর্মটি হয়েছে, সেখানে আদৌ কি তারা ছাত্র ছিল? এই বিষয়টা খতিয়ে দেখার দরকার আছে, কারণ বর্তমানে বাংলাদেশে যে অস্থির সময় চলছে, আসলেই তারা কি ছাত্র ছিল নাকি তারা কোনো ছাত্র নামধারী বিভিন্ন মহলের লোকজন থাকতে পারে? আমাদের প্যানেলিস্টদের কাছে এটাই আমার প্রশ্ন। আমরা কি আসলেই আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করে তুলতে পারছি? আমরা যদি শুধু ক্ষমতায়নের কথা না বলে নৈতিকতা প্রতিটি পরিবারে পরিবারে আমাদের মূল্যবোধকে ছড়িয়ে দিতে পারি, তাহলেই কি বেশি আমাদের নারীদেরকে ক্ষমতার অধিকারী করতে পারি না? ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ হামিদা আপনার মন্তব্যের জন্য। ঢাকা থেকে রয়েছেন গোলাম ফারুক। হ্যালো।
আমি গোলাম ফারুক, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। পয়লা বৈশাখে যে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটে গেল, মোটামুটি ফুটেজ গুলো দেখে যেটা আমার ধারণা যে এটা খুব সুচিন্তিত, সুপরিকল্পিত এবং খুব দক্ষতার সাথে বাস্তবায়ন করা হয়েছে। বাঙালি জাতীয়তাবাদ বা বাঙালি সংস্কৃতি বা বাঙালিত্বর একটা খুব মূল জায়গায় কিন্তু আঘাতটা করা হয়েছে খুব সুকল্পিত ভাবে, একবার বোমা হামলা দিয়ে আরেকবার মেয়েদের উপরে নারীদের উপরে নারীদের অসম্মান করে। আগামীতে এই ধরনের অনুষ্ঠান গুলো যেন একটা প্রতিষেধকমূলক একটা সামাজিক প্রতিরোধ সৃষ্টি হয়, আমরা যেন নিজেরাই সবসময় সতর্ক থাকি, সকলের জন্য একটা তীক্ষ্ণ দৃষ্টি তীক্ষ্ণ চোখ থাকে যে কোন জায়গায় এই ধরনের কোন একটা ঘটনা ঘটছে কিনা, এবং যদি ঘটে তাহলে সকলে মিলে যে এটাকে প্রতিরোধ করার একটা সামাজিক একটা মানসিক অবস্থান আমাদেরকে অবশ্যই তৈরি করতে হবে। বিশ্বজিৎ নন্দী একজন প্রতিবাদ করেছে, আগামী বছর যেন সকল বিশ্বজিৎ নন্দী লক্ষ বিশ্বজিৎ নন্দী যেন এটার প্রতিবাদ করে, এটাই হলো আমার আহ্বান।
যশোর থেকে তহিদুর রহমান। হ্যালো।
হ্যালো, আমি তহিদুর রহমান যশোর বাংলাদেশ থেকে বলছি। এবারে পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে দুর্ঘটনাটি ঘটে গেল, যে ন্যাক্কারজনক ঘটনা ঘটল, একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটতে যাচ্ছিল, তো এই ঘটনাগুলো নেপথ্যে কি বিশেষ কোন চক্রান্ত উদ্দেশ্যপ্রণোদিত কিছু আছে কিনা? এটার পেছনে সাম্প্রদায়িক গোষ্ঠীরা নিশ্চয়ই মনে করি যে ভীত সন্ত্রস্ত হচ্ছে বাঙালির এই উৎসাহ উদ্দীপনা দেখে, সেটাকে পিছনে টেনে ধরার জন্য কি এই ধরনের ঘটনা পরিকল্পিত ঘটানো হচ্ছে? মানুষের আস্থা ফিরায় আনার ক্ষেত্রে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের শনাক্ত করা জরুরি কিনা, আপনি কি মনে করেন?
ধন্যবাদ। মূলত পক্ষে একটা প্রশ্ন উঠে এসছে, আমরা খুব সংক্ষেপে উত্তর নেব যে বিষয়টি সুপরিকল্পিত কি না, বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে কিনা, এই জাতীয় প্রশ্ন উঠে এসছে। অ্যাডভোকেট সুলতানা কামাল।
আমি প্রথম থেকেই বলে এসেছি যে বাংলাদেশের যে মূল নীতি, যেটা হলো একটি ধর্মনিরপেক্ষ সমাজ তৈরি করা, অসাম্প্রদায়িক একটা ব্যবস্থার মধ্যে যাতে আমরা বাস করতে পারি, সেটাতে আঘাত হানার জন্য অবশ্যই কিছু চক্র অত্যন্ত সক্রিয় রয়েছে এবং তারা সুযোগ নিয়ে এই সমস্ত কাণ্ড যে ঘটাচ্ছে সেটাতে সন্দেহ করার খুব একটা অবকাশ নাই। কারণ আমরা যদি দেখি যে তারা কোন কোন জায়গায় বিশেষ করে এই কাজগুলি করে, সেটা হলো বইমেলা, একুশের বইমেলা, তারা পয়লা বৈশাখের অনুষ্ঠানে করে, উদীচির উপরে হামলা করে, ছায়ানটের উপরে হামলা করে, অর্থাৎ যা কিছু চর্চা আমাদেরকে অসাম্প্রদায়িকতার দিকে নিয়ে যেতে সহায়তা করে, আমাদেরকে সামনে এগিয়ে দেয়, সেটাকেই আটকে দেওয়ার জন্য এই সমস্ত কাণ্ড কারখানা করা হয়। এবং সেখানে পুরুষতান্ত্রিকতা এবং সাম্প্রদায়িক চিন্তাধারা, বাংলাদেশকে পিছিয়ে রাখা, সমস্ত কিছু মিলে একত্রিত হয়ে, আমি সুপরিকল্পিত বলবো না, তবে এটার পিছনে নিশ্চয়ই বিরাট পরিকল্পনা থাকে।
অধ্যাপক নিহাল করিম।
ওই যে আমাদের পয়লা বৈশাখে 2000 সালে না 2001-এ যারা নাকি রমনা পার্কে যে ঘটনা যারা ঘটনা ঘটিয়েছিল, ঠিক তারাই বা তাদেরই উত্তরসূরি এইবার পয়লা বৈশাখের সেই ন্যাক্কারজনক ঘটনাটা ঘটে। এগুলি একদম পূর্ব পরিকল্পিত, আমাদের যে বাঙালিয়ানা, আমাদের যে বাঙালি সংস্কৃতি, এটা তারা মানে কোন অবস্থাতে মেনে নিতে পারছে না বলে ধরো এইসব ঘটনাগুলো ঘটাচ্ছে। কাজে আমাদেরকে অত্যন্ত সচেতন হতে হবে, সরকারকেও মানে বা সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানদেরকেও আগামীতে সচেতন হতে হবে। এবং সেই সাথে আমি মনে করি যে প্রসঙ্গক্রমে আমি আর একটু পিছনের দিকে চলে যাই, আমাদের যে এই যে নারী স্বাধীনতা বা নারী ক্ষমতায়নের কথা বলা হয়, আমি আমি একটা গবেষণা করেছিলাম বেশ কিছু আগে, তখন দেখেছিলাম যে 80-85% পুরুষ তারা তাদের আয়ের টাকা স্ত্রীর হাতে দেন না, নিজেরা খরচ করেন। মানে এখানেও বলা যায় যে ঘরেও আমরা তাদেরকে সম্মান করতে পারছি না, স্বাধীনতার তো প্রশ্নই উঠে না। কাজে আমাদেরকে সচেতন হতে হবে, শ্রেয়বোধ জাগাতে হবে। আমি বারবার বলি যে আমাদের সামাজিক মূল্যবোধ, সোশ্যাল নর্মস এন্ড ভ্যালুস,
ইংল্যান্ড থেকে আলমগীর হক। হ্যালো।
হ্যালো হ্যালো, আমি আলমগীর হক বলছিলাম ম্যানচেস্টার থেকে। দেশে নববর্ষের সূচনা শুরু হলো অশুভ ঘটনার মধ্যে দিয়ে, আমাদের সাংস্কৃতিক শিক্ষা নিয়ে চিন্তা করতে হবে বলে মনে করি। পাঠ্য তালিকায় ষষ্ঠ শ্রেণী থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সমাজতত্ত্ব নিরিখে সাংস্কৃতিক মেলবন্ধন, মানবতা, ধর্মীয় পরমত, সহিষ্ণুতা, ধর্মীয় সাংস্কৃতিক বৈচিত্র্য, নারী মর্যাদা প্রভৃতি বিষয়ে আমাদের দেশ সৃষ্টির প্রেক্ষিতে উপস্থাপন করে এই মরণ মুখরে পতিত করতে হবে দেশকে বাঁচাতে। এর অন্তরায় ঘটলে আমরা আমাদের অন্বেষণ করতে পারবো না, দেশজ সত্তায় ঘূর্ণ পোকায় আমাদের সংহার করবে। আপনারা এই প্রেক্ষিতে কি মনে করেন? আপনাদের ধন্যবাদ।
অধ্যাপক কাবেরী গায়েন,
আমার কাছে মনে হয় হ্যাঁ অবশ্যই আমাদের ঈশ্বর ধরন দেখে মনে হয় যে পিছনে মৌলবাদী গোষ্ঠীর থাবা থাকতে পারে। এবং বিশেষ করে এবছর বারবারই সামাজিক মাধ্যমে আমরা দেখছিলাম, এমনকি শাড়ি পোশাকটি নিয়েও অনেক কথা হচ্ছিল, মঙ্গল শোভাযাত্রা নিয়ে তারা কথা তুলছিলেন, সেই ক্ষেত্রে তাদের একটা প্রয়াস থাকতে পারে। কিন্তু আমি মনে করি যে আমরা আমাদের এটি এমন একটি দীর্ঘমেয়াদী আন্দোলন যে যৌন নির্যাতন বিরোধী আন্দোলন, এবং এই অভিযাত্রাটি এখানে দল মত নির্বিশেষে সবার একটা আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন। কাজে আমি মনে করি এবারের এই ঘটনাটি যেহেতু আমাদের কাছে ফুটেজ রয়েছে, কাজে এটির একটি নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার, এবং সেই তদন্তের মধ্য থেকে আসলে বের হয়ে আসা দরকার কারা এখানে আছেন। এবং আমার কাছে একটু দুঃখের সাথে বলি যে নারীকে উপর একটু হামলা করা, নারীর উপরে একটুখানি হামলে পরে যৌন করা, ফাজালোটা, এটার ক্ষেত্রে কিন্তু একটা পুরুষতান্ত্রিক মানুষ কাজ করে, শুধুমাত্র যে ধর্মীয় গোষ্ঠী এটি করে এমনটা নাও হতে পারে। কাজে আমাদের সঠিক বিশ্লেষণে আসা দরকার, সঠিক তদন্তে আসা দরকার, এবং এই সাথে একমত যে কথাটি বলা হচ্ছে যে ব্যাপক অর্থে সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের কোনো বিকল্প নাই। এবং যে কারণে আমরা এবার দেখতে পাচ্ছি যে নানা স্তরের শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী যে যেখান থেকে পাচ্ছেন তারা ছুটে এসেছেন। এবং বিশেষ করে গত 20 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে, টিএসসি হয়ে এদিকে লাইব্রেরি থেকে, রাজু চত্বর থেকে শুরু করে দোয়েল চত্বর হয়ে কার্জন হল পর্যন্ত যে বিশাল মানবিক যে সমাবেশটি হয়েছে, এই রকম বড় বড় মানবিক সমাবেশ যত ঘটানো সম্ভব হবে, এই প্রভাবটা যত দেওয়া সম্ভব হবে, আপনি এই বক্তব্যনা বলেন কিংবা মৌলবাদ বলেন, এই জাতীয় আগ্রাসনকে
নিশ্চয়ই আমরা সকৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি আজকে প্যানেলিস্টদের প্রতি, অ্যাডভোকেট সুলতানা কামাল, অধ্যাপক নিহাল করিম, অধ্যাপক কাবেরী গায়েন, আপনাদের প্রত্যেককে অজস্র ধন্যবাদ। হ্যালো ওয়াশিংটনের এই সংকলন এখানেই শেষ হল।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।